ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
শ্রোতা বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা। আমি সাবরিনা চৌধুরী সবাইকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে আমির খসরুর রিপোর্ট।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া একটি মামলায় আদালতে হাজিরা দেওয়ার সময় সমবেত বিএনপি নেতাকর্মীদের সঙ্গে ক্ষমতাসীন ছাত্রলীগের তুমুল সংঘর্ষ হয়েছে।
রয়েছে ঢাকা থেকে জহুরুল আলমের রিপোর্ট।
জাতিসংঘের 25 সদস্যের প্রতিনিধি দলটি সুন্দরবনের যে স্থানে তেলবাহী জাহাজটি 3.5 লক্ষ লিটার ফার্নেস অয়েল সহ ডুবেছিল সেখানে মঙ্গলবার থেকে অবস্থান নিয়েছে।
তাছাড়াও থাকছে কলকাতা থেকে গৌতম গুপ্তের প্রতিবেদন।
জম্মু কাশ্মীরে সরকার গঠন জটিল অঙ্কের গোলক ধাঁধায়।
তাছাড়াও আজ রয়েছে আমাদের বুধবারের বিশেষ আয়োজন হ্যালো ওয়াশিংটন। আজকের বিষয়, কেমন ছিল 2014 সাল। তবে সবার প্রথমেই শুনুন বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি সুগুপ্ত নসরিন কুইন। জর্ডান বলেছে ইসলামিক স্টেটের চরমপন্থীরা তাদের এক বৈমানিককে আটক করেছে। সিরিয়ার উত্তরাঞ্চলে ইসলামিক স্টেটের বিদ্রোহীদের বিরুদ্ধে এক মিশনের সময় বিমানটি ভূপাতিত হয়। জর্ডানের সেনাবাহিনী বুধবার এক বিবৃতিতে বলেছে যে তারা তাদের বৈমানিকের জীবন ও নিরাপত্তার জন্য চরমপন্থীদের দায়বদ্ধ রাখছে। ব্রিটেন ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এর আগে বলেছে ইসলামিক স্টেটের জঙ্গিরা রাকার কাছে বিমানটিকে গুলি করে ভূপাতিত করে। ওই শহরটি হচ্ছে চরমপন্থীদের প্রধান শক্ত ঘাঁটি। এবছরের গোড়ার দিকে চরমপন্থীরা সিরিয়ার পূর্বাঞ্চলে এবং ইরাকের উত্তর ও পশ্চিমাঞ্চলে বড় এলাকা দখল করে। ইউক্রেনের সংকট নিয়ে সম্ভাব্য সমাধানের বিষয়ে নতুন করে আলোচনার জন্য বেলারুসে ইউক্রেন, রাশিয়া, রুশপন্থী বিদ্রোহী এবং ইউরোপীয় নিরাপত্তা সহযোগিতা সংস্থার প্রতিনিধিরা বৈঠক শুরু করেছেন। আলোচনায় মনোযোগ দেওয়া হবে যেসব বিষয়, তার মধ্যে রয়েছে কিভাবে সেপ্টেম্বরের অস্ত্রবিরতি আরও শক্তিশালী করা যায়, সেনা ও ভারী অস্ত্র প্রত্যাহার, বন্দি বিনিময় এবং ইউক্রেনের পূর্বাঞ্চলে মানবিক সাহায্য সরবরাহ করা। অস্ত্রবিরতির ফলে লড়াই কমে গেছে। বুধবার মন্ত্রিসভার এক বৈঠকে ইউক্রেনের প্রধানমন্ত্রী আর্সেনি ইয়ারসেনিয়ক রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীদের প্রতি মিনস্ক প্রোটোকল কার্যকর করার আহ্বান জানান। বাংলাদেশে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার একটি মামলায় হাজিরা দেওয়ার সময় সমবেত বিএনপি নেতা কর্মীদের সঙ্গে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন ছাত্রলীগের তুমুল সংঘর্ষ হয়। এতে সরকার দলীয় এক সাংসদ আহত হন, তার গাড়িতে আগুন দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে রিপোর্ট পাঠিয়েছেন ঢাকা থেকে আমির খসরু।
একটি দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শেষ আদালতে হাজিরা দিতে যাওয়ার সময় ছাত্রদল সহ সমবেত বিএনপি নেতাকর্মীদের সঙ্গে ক্ষমতাসীন আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের তুমুল সংঘর্ষ হয়েছে। দফায় দফায় ওই সংঘর্ষে কমপক্ষে 50 জন আহত হয়েছে। সংঘর্ষ বক্সিবাজারে অবস্থিত আদালতের আশেপাশে সহ পার্শ্ববর্তী স্থানগুলোতে ছড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে ঢাকা মেডিকেলের মধ্যে সরকার দলীয় সংসদ সদস্য ছবি বিশ্বাসকে লাঞ্ছিত এবং তার গাড়ি পুড়িয়ে দেওয়া হয়। এছাড়া পুলিশ লাঠিচার্জ এবং টিয়ার গ্যাস ছুড়েছে। বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘটনার জন্য ছাত্রলীগকে দায়ী করে 50 জনকে আটক এবং 600 জন আহত হয়েছে বলে দাবি করেছেন। এদিকে নেত্রকোনা আসনের সংসদ সদস্য ছবি বিশ্বাসের উপরে হামলার জন্য বিএনপিকে দায়ী করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা বলছেন পুলিশ আদালতের চারিপাশে রাস্তা বন্ধ করে দেয়। এর বাইরে পুলিশ ব্যারিকেড ভেঙে সমবেত বিএনপি নেতাকর্মীদের উপরে প্রথমে হামলা চালানোর পরে সংঘর্ষ ব্যাপক মাত্রায় ছড়িয়ে পড়ে। তবে কড়া নিরাপত্তায় 12:30 বেগম খালেদা জিয়া আদালতে হাজিরা দেন। এদিকে তারেক রহমানের কতিপয় মন্তব্যের কারণে ছাত্রলীগ আগামী 27 ডিসেম্বর বেগম খালেদা জিয়াকে গাজীপুরে সমাবেশ করতে দেবে না বলে ঘোষণা দিয়েছে। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
সুন্দরবনের শেলা নদীতে তেল ছড়িয়ে পড়ার কারণে যে ক্ষয়ক্ষতি হচ্ছে তার মূল্যায়ন করার জন্য জাতিসংঘের একটি দল কাজ চালিয়ে যাচ্ছে। এ সম্পর্কে বিস্তারিত রিপোর্ট শুনুন জহুরুল আলমের কাছে।
জাতিসংঘের 25 সদস্যের প্রতিনিধি দলটি সুন্দরবনের শেলা নদীতে যে স্থানে তেলবাহী জাহাজটি 3.5 লক্ষ লিটার ফার্নেস অয়েল সহ ডুবেছিল সেখানে মঙ্গলবার থেকে অবস্থান নিয়েছে। এমিলিয়া ওয়ালসন বুধবার সাংবাদিকদের বলেন বিশেষজ্ঞরা 6টি দলে বিভক্ত হয়ে সুন্দরবন এবং এর বনজ ও জলজ জীব বৈচিত্রে তেলের প্রভাব ও ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ তারা পরীক্ষা নিরীক্ষার জন্য বনের মাটি এবং নদী ও খালসমূহের পানির নমুনা সংগ্রহ করছেন বলে উল্লেখ করে তিনি বলেন বিশেষজ্ঞ দল আগামী 27 ডিসেম্বর পর্যন্ত তাদের অনুসন্ধান চালাবে। এমিলিয়া ওয়ালস্টোন বলেন, আগামী 31 ডিসেম্বর তাদের পর্যবেক্ষণ প্রতিবেদন প্রকাশ এবং সরকারের কাছে তা হস্তান্তর করা হবে। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
চীন, সার্বিয়া সহ বেশ কিছু দেশ থেকে সামরিক সরঞ্জাম কেনা হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকা থেকে এ নিয়ে রয়েছে আমির খসরুর রিপোর্ট।
সরকার বাংলাদেশ সেনাবাহিনীকে অধিকতর আধুনিকায়নের লক্ষ্যে বিদেশ থেকে আরো অস্ত্র এবং সামরিক সরঞ্জামাদি ক্রয়ের ব্যবস্থা গ্রহণ করেছে। রাশিয়া থেকে $100 কোটি অস্ত্র ক্রয় চুক্তি স্বাক্ষরিত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার চট্টগ্রামের সেনাবাহিনীর এক অনুষ্ঠানে এসব পরিকল্পনার কথা জানিয়েছেন।
$1 বিলিয়ন বলে রাশিয়ার সাথে অস্ত্র চুক্তি স্বাক্ষর করেছে। এটা চীন, সার্বিয়া প্রভৃতি দেশ হতে উল্লেখযোগ্য পরিমাণিক সরঞ্জামাদি ক্রয়ের রয়েছে।
দেশের দক্ষিণাঞ্চলের রামুতের সেনাবাহিনীর একটি নতুন ইনফ্যান্ট্রি ডিভিশন গঠনের কথা তিনি জানিয়েছেন ওই অনুষ্ঠানে। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
আপনারা ভয়েস অব আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন ওয়াশিংটন থেকে।
ভারতের উত্তর পূর্বাঞ্চলে পুলিশ বলেছে সন্দেহভাজন উপজাতীয় বিচ্ছিন্নতাবাদীদের সমন্বিত আক্রমণে অন্তত 52 জন নিহত হয়। মঙ্গলবার রাতে সহিংসতার পর অসম রাজ্যের কিছু অংশে বুধবার কারফিউ ছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওই হামলাকে কাপুরুষোচিত কর্ম বলে আখ্যায়িত করেন। প্রেসিডেন্ট প্রণব মুখার্জি বুধবার তার টুইটারে ওই আক্রমণের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, সন্ত্রাসী ও সহিংস তৎপরতা দৃঢ় হস্তে মোকাবিলা করতে হবে। ওই ঘটনার জন্য কর্তৃপক্ষ নিষিদ্ধ ঘোষিত ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট অব বোড়োল্যান্ড NDBFBকে দোষারোপ করে, ভারত ওই সংগঠনকে সন্ত্রাসী সংগঠন বলে আখ্যায়িত করে এবং সম্প্রতি তাদের বিরুদ্ধে দমন অভিযান শুরু করেছে। জম্মু কাশ্মীরের সরকার গঠন এখন জটিল অঙ্কের গোলক ধাঁধায়, জানাচ্ছেন কলকাতা থেকে গৌতম গুপ্ত।
হিন্দু প্রধান জম্মু আর মুসলিম প্রধান কাশ্মীর উপত্যকায় বিধানসভা নির্বাচনের ফলাফলও দুরকম। জম্মুতে বিজেপির একাধিপত্য, কাশ্মীরে আসন ভাগাভাগি প্রধানত ন্যাশনাল কনফারেন্স বা NC আর পিপলস ডেমোক্রেটিক পার্টি বা PDP-র মধ্যে। মোট 87 আসনের জম্মু কাশ্মীর বিধানসভায় 28টি আসন পেয়ে PDP-রই সরকার গঠনে এগিয়ে আসার উচিত। কিন্তু কাকে সঙ্গে নেবে PDP? যদি বিজেপি সঙ্গী হয়, সংখ্যার দিক থেকে খুবই শক্তিশালী সরকার গঠন হবে। কিন্তু আদর্শগতভাবে বিজেপি আর PDP একেবারেই পরস্পর বিরোধী। কংগ্রেস আর NC এতদিন সরকারে থেকে এখন হেরে গিয়েছে বলে তাদের সঙ্গে নেওয়াও রাজনৈতিকভাবে সমীচীন নয়। বিজেপির আসন সংখ্যা 25, আবার তাদের বাদ দিয়ে সরকার গঠন করলে সেই সরকারে জম্মুর কোনো প্রতিনিধি থাকবেন না, উপরন্তু কেন্দ্রের বিজেপি সরকারের বিরাগভাজন হবে সেই সরকার। কাজেই এই জট খুলতে কতদিন যে লেগে যাবে বলা কঠিন। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
কলকাতায় দলীয় এক মিছিল সংগঠিত করার পর কলকাতার রাজপথে ধর্মতলাতেই বিজেপির নেতারা বার্তা দিলেন 2016 বাংলায় তারা ক্ষমতায় আসবেন। এ নিয়ে কলকাতা থেকে রিপোর্ট পাঠিয়েছেন পরমাশিস ঘোষ রায়।
নরেন্দ্র মোদীর অপমান মানে দেশের অপমান, এই স্লোগান তুলে কলকাতার রাজপথে অর্থাৎ কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত একটি মিছিল সংগঠিত করার পর মিছিল শেষে ধর্মতলায় আয়োজিত দলীয় সভায় কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী তথা বিজেপির প্রাক্তন সভাপতি নীতিন গড়করি দাবি করেন, আগামী দিন আমাদের দেশে সুদিন এসেছে, বাংলায়ও সুদিন আসবে। বিজেপির কেন্দ্রীয় সম্পাদক তথা পশ্চিমবঙ্গের দলীয় পর্যবেক্ষক সিদ্ধার্থনাথ সিং মন্তব্য করেন, 2016 সালে এ রাজ্যে তৃণমূল মুক্ত, দুর্নীতি মুক্ত বাংলা বানাবই। একই সাথে বিজেপির রাজ্য সভাপতি রাহুল সিনহা বলেন, আমরা মুখ্যমন্ত্রী পদত্যাগ চাই না, বাংলার মানুষের কাছে আবেদন করছি, মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে সবাই চিঠি পাঠান, অনেক হয়েছে আর নয়। সেই সঙ্গে বিজেপির প্রাক্তন সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি আরো বলেন, জাতপাতের রাজনীতি বন্ধ করতে চাই। এ রাজ্যে কয়েকটি দল ভোট ব্যাংকের কারণে সংখ্যালঘুদের মনে ভয় ঢোকাচ্ছে। পরবাসী ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ HW বুশ টেক্সাস রাজ্যের হিউস্টনে একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। 90 বছর বয়স্ক বুশের এক মুখপাত্র বলেছেন, সাবেক প্রেসিডেন্টের শ্বাস প্রশ্বাসের সমস্যা দেখা দেওয়ার পর তাকে হিউস্টন মেথডিস্ট হাসপাতালে নেওয়া হয়। যুক্তরাষ্ট্রের 41তম প্রেসিডেন্ট এবং সাবেক প্রেসিডেন্ট জর্জ W. বুশের পিতাকে 2012 সালের ডিসেম্বর মাসে একই হাসপাতালে ব্রঙ্কাইটিস জনিত কাশি ও অন্যান্য সমস্যার জন্য ভর্তি করা হয়। সে সময় তিনি হাসপাতালে 7 সপ্তাহ ছিলেন। বিশ্ব সংবাদ শেষ হল।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটারে।
হ্যালো,
এবার শুরু হচ্ছে আমাদের বুধবারের সাপ্তাহিক বিশেষ আয়োজন কল ইন শো হ্যালো ওয়াশিংটন। আজকের বিষয়, কেমন ছিল 2014 সাল। সঞ্চালন করছেন সেলিম হোসেন।
ধন্যবাদ সাবরিনা। সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনলেন আজকের বিষয়, কেমন ছিল 2014 সাল। বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে আমার দৃঢ় অঙ্গীকার। কবির কথার মতোই বাসযোগ্য বিশ্ব করবার প্রত্যয়ে আমরা যে যার মতো করে কাজ করে চলেছি। প্রজন্মের পর প্রজন্ম সুন্দর, শান্তিময়, সমৃদ্ধ পৃথিবী গড়বার আমাদের যে নিরন্তর প্রচেষ্টা, নিরলস প্রয়াস, অবিরাম যুদ্ধ, অনন্ত সংগ্রাম, সেই সংগ্রামে আরও একটি বছর পার হচ্ছে 2014। অনেক আশা নিরাশা, ঘাত প্রতিঘাত, ঘটনা রটনা, অর্জন বিসর্জনের বছর। বছরের শেষের দিকে এসে পাকিস্তানের শতাধিক কাঁচা প্রাণের বিসর্জন এখনও বিশ্ববাসী মনে করছে শোকে মুহ্যমান হয়ে, ভারাক্রান্ত হৃদয়ে। ইতিবাচক নেতিবাচক নানা ঘটনাই পার হয়েছে 2014 সাল। বিশ্বের রাজনীতি, অর্থনীতি, বাণিজ্য, শিক্ষা, শিল্প, সংস্কৃতি, ক্রীড়া, আন্তর্জাতিক সম্পর্ক, পরিবেশ, প্রতিবেশ, বিজ্ঞান, প্রযুক্তি, স্বাস্থ্য, তথ্য, সকল ক্ষেত্রেই বছরটি অতি গুরুত্বপূর্ণ ছিল। 2014 সালে বিশ্ব রাজনীতিতে উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে মধ্যপ্রাচ্যে কট্টরপন্থী ইসলামিক জনগোষ্ঠী ইসলামিক স্টেটের উত্থান, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে পশ্চিমা বিশ্বের উদ্বেগ, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতাসীন দলের পরাজয়, ভারতের নির্বাচনে বিজেপির ক্ষমতা লাভ, আফগানিস্তান থেকে শূন্য প্রত্যাহার, যুক্তরাষ্ট্র, ভারত, চীন, রাশিয়া সম্পর্ক, ইউক্রেন পরিস্থিতি, অস্থিরতা, ইবোলা, পাকিস্তানে শিশু গণহত্যা, নাইজেরিয়া স্কুলে বালিকা অপহরণ, ইসরায়েল ফিলিস্তিনি যুদ্ধ, বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার নানা ঘটনা। সুপ্রিয় শ্রোতা, আজকের আলোচনায় আমাদের সঙ্গে যোগ দিয়েছেন তিনজন বিশিষ্ট অতিথি। রয়েছেন নিউ ইয়র্ক থেকে প্রবীণ সাংবাদিক সৈয়দ মোহাম্মদুল্লাহ। সৈয়দ মোহাম্মদুল্লাহ, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি।
ধন্যবাদ।
এছাড়া কলকাতা থেকে যোগ দিয়েছেন বিশিষ্ট সাংবাদিক, সাপ্তাহিক স্বাস্থ্যবার্তার প্রধান সম্পাদক হিমাংশু হালদার, এবং ঢাকা থেকে এটিএন নিউজের বার্তা প্রধান প্রভাস আমিন। হিমাংশু হালদার এবং প্রভাস আমিন, আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। আমি একটু বিস্তৃত পরিসরে সূচনা করলাম অনুষ্ঠানটির, কারণ বছর শেষ হচ্ছে একটি এবং আরেকটি বছরের শুরু প্রাক্কালেই আমরা এই আলোচনা করতে বসেছি। আমরা আলোচনার শুরুতেই একজন শ্রোতার মতামত নিয়ে আলোচনা শুরু করতে পারি। হ্যালো,
আমি আমার প্যানেলের কাছে প্রশ্ন হচ্ছে, এই সাম্প্রতিক সময় এবং 2014 সালে যে ঘটনাবহুল একটি বছর গেল, বিশেষ করে পাকিস্তানে অনেকগুলো সন্ত্রাসী ঘটনা ঘটেছে, তার মধ্যে সর্বশেষ 150 মতো শিশুকে পেশোয়ারে হত্যা করা হলো, পাশাপাশি বোকো হারাম যে নাইজেরিয়ায় অনেক বাচ্চা শিশুদের অপহরণ করল, এবং তো এই সব বিষয়ে দেখা যাচ্ছে যে আমরা অনেক গণহত্যা দেখছি, কিন্তু বাংলাদেশ সারা বিশ্বে বিদেশি পরপর বেশ কয়েকটি ঘটনা, যারা শিশু গণহত্যার শিকার হলো যে শিশুরা, তো সে তাদের রক্ষায় জাতিসংঘ অথবা যারা বিশ্ববিবেক বলে পরিচিত ক্ষমতাধর রাষ্ট্র আছে, যারা এগুলো প্রতিহত করতে পারে, প্রতিরোধ করতে পারে, তাদেরকে কোনো ব্যবস্থা আমরা দেখতে পাবো কিনা, বা তারা এই বিষয়ে কোনো পদক্ষেপ নেবে কিনা।
ধন্যবাদ জাহিদ খান। আমরা সবার আগে পাকিস্তান যেহেতু একটি বিয়োগান্তক ঘটনা, হিমাংশু হালদারের কাছে শুনতে চাইব, কিন্তু পাকিস্তানের ঘটনা বিশ্লেষণের আগে আপনার কাছে জানতে চাইব 2014 সালের বিয়োগান্তক ঘটনার চেয়ে ইতিবাচক ঘটনা কি ছিল আপনার কি মনে পড়ে? হিমাংশু হালদার,
দুই বাংলা মানে এপার ওপারে, সেখানে এতদিন ধরে একটা ওই শিখ মহল অথবা তিস্তার জল বিক, এটা একটা সমস্যার সমাধানের দিকে একটা ইঙ্গিত দেখা যাচ্ছে, এটা অবশ্যই আমি বলবো যে একটা ইতিবাচক দিক আমাদের দিক থেকে।
পাকিস্তানের ঘটনা যেটি এই ভদ্রলোক উল্লেখ করলেন টেলিফোনে, যে শ্রোতা প্রশ্ন করলেন যে পাকিস্তানে যে বিয়োগান্তক ঘটনাটি ঘটেছে, একশো প্রায় 150 লোক মারা গেছে ছাত্রসহ, এই ধরনের ঘটনার জন্য জাতিসংঘ কিংবা বিশ্বের শক্তিশালী দেশসমূহে কি প্রভাব রয়েছে বা কি পদক্ষেপ তারা নিতে পারে আপনি কি মনে করেন?
আসলে তো নির্ভর করছে সেই দেশের মানুষ তারা সমস্ত বিষয়টা কিভাবে দেখেন। আসলে যদি আপনার কথা বলার স্বাধীনতা না থাকে, একটা প্রকৃত গণতন্ত্র যদি দেশে না থাকে, তাহলে একটা অসম্ভব একটা অন্য পরিস্থিতি তৈরি হয় এবং সেটা তার বিশ্বময় পরিণতি হয় এইসব ঘটনা। আর সারা বিশ্বের তো কিছু করণীয় নেই এই কারণে যে তারা তো কি করতে পারেন। আসলে একটা একটা হিংসার পরিবেশ তৈরি হয়েছে, একটা মানুষকে অবদমন করার একটা উদ্যোগ তৈরি হচ্ছে নিজেদের মধ্যে এবং পরস্পরের মধ্যে খোলামেলা আলোচনার অভাবের জন্য এই ঘটনা।
তার মানে আমাদের মধ্যে সচেতনতা
নির্ভর করে, সেটা সবটা নির্ভর করছে যে সেই মানুষগুলো আলোকিত হচ্ছেন কতটা গণতন্ত্রের আগে। আমাদের সামনে আর কোনো ব্যবস্থা, ভালো ব্যবস্থা নেই গণতন্ত্র ছাড়া, সুতরাং সেই গণতন্ত্রের অনুপস্থিতির ফলে এইসব ঘটনাগুলো ঘটতেই থাকে আমার এই ধারণা। আমি এটা
জি ধন্যবাদ প্রভাষ আমিন, আমি আপনার কাছে আসছি। বাংলাদেশে 2014 সাল কেমন কেটেছে?
বাংলাদেশে 2014 সাল সব মিলিয়ে খারাপ কাটেনি, তবে বাংলাদেশে 2014 সালের শুরুটা ছিল খুবই খারাপ। শুরুটা ছিল একদম শুরুতেই 5ই জানুয়ারি যে নির্বাচন হয়েছে এবং নির্বাচনের আগে বিরোধী দল আন্দোলনের নামে যা করেছে, ফলে শুরুটা ছিল খুবই খারাপ। এবং 5ই জানুয়ারি নির্বাচনটি আসলে সেই অর্থে সর্বার অংশগ্রহণে হয়নি এবং গ্রহণযোগ্য বলা যাবে না, যদিও আইনগত ভাবে সেটি উতরে গেছে কিন্তু নৈতিকতার মানদণ্ডে সেটি খুব ভালো ছিল বলা যাবে না। কিন্তু আমরা দেখছি যে 5ই জানুয়ারি নির্বাচনের আগে যে খুবই খারাপ অবস্থা ছিল, 5ই জানুয়ারি নির্বাচনের পর সে অবস্থা অনেকটা কেটে গেছে, ফলে সাধারণ মানুষ 5ই জানুয়ারির পরের এই সময়টা খুব খারাপ কাটেনি বলা যাবে, ভালোই কেটেছে। কিন্তু গণতন্ত্র যেটা আগের যে হিমাংশু বললেন যে গণতন্ত্রের সবচেয়ে ভালো সমাধান, সেই গণতন্ত্র নিয়ে আমাদের যে হাহাকার যে আকাঙ্ক্ষা সেটা পুরোটা পূরণ হয়েছে এমনকি বলা যাবে না। তবে 2014 সাল আমাদের জন্য খুব খারাপ কাটেনি, ভালোই কেটেছে।
আমি যদি একজন সাধারণ মানুষ হয়ে আপনার কাছে জানতে চাই, আপনি তো একজন মানে অনেক কিছুর সঙ্গে সম্পৃক্ত ছিলেন, 2014 সালে বাংলাদেশের সবচেয়ে বড় অর্জন কি আপনি কি বলবেন?
2014 সালে সবচেয়ে বড় অর্জন, আমি একদম আমি সর্বশেষ একটা তুলনা দিই, সেটা শুধু 2014 না, বেশ অনেকদিন ধরে বাংলাদেশ এই বিভিন্ন সামাজিক সূচক এবং অর্থনৈতিক সূচকে অনেকটা এগিয়ে গেছে। আমি আপনাকে 16ই ডিসেম্বরে বাংলাদেশের বাংলাদেশ প্রতিদিন নামে একটি দৈনিক পত্রিকায় একটি শীর্ষ যে নিউজ ছিল সেটার তুলনাটা ছিল এমন যে পাকিস্তান এবং বাংলাদেশ এই গত 43 বছরে দুই দেশের তুলনামূলক একটা চিত্র তুলে ধরা হয়েছে, তাতে বাংলাদেশ অনেক এগিয়ে গেছে এবং পাকিস্তান অনেক পিছিয়ে গেছে বিভিন্ন সামাজিক সূচকে এবং অর্থনৈতিক সূচকে। এবং সেদিনই 16ই ডিসেম্বরই বিকেলে পাকিস্তানের যে স্কুলে হামলার ঘটনাটি ঘটেছে সেটি আরো চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে আমরা আসলে তাদের চেয়ে কতটা এগিয়েছি এবং কতটা ভালো আছি। আমি মনে করি যে বাংলাদেশ প্রগতির যে ধারায় মানে অগ্রগতির যে ধারায় আছে, সেই ধারাটি যদি আমাদের রাজনীতিবিদরা একটু একটু সহযোগিতা করেন তাহলে আমরা আরো অনেক দূর এগিয়ে যেতে পারবো। রাজনীতিতে যে সহিংসতা এবং দুই দলের যে অনাস্থা অবিশ্বাস এবং এই আন্দোলনের নামে যে সহিংসতা, এগুলো যদি আমরা উপেক্ষা করতে পারি, এড়িয়ে যেতে পারি, তাহলে বাংলাদেশের সামনে আরো অনেক বিপুল সম্ভাবনা রয়েছে, সেটা যদি আমরা কাজে লাগাতে পারি।
ধন্যবাদ প্রভাষ আমিন। এবার আমি সৈয়দ মোহাম্মদুল্লাহর কাছে আসছি। সৈয়দ মোহাম্মদুল্লাহ, আমি ভারত পাকিস্তান এবং বাংলাদেশ সীমিত পরিসরে এতক্ষণ আলোচনা করছিলাম দুজনের সঙ্গে, এবার আপনার কাছে আমি শুনতে চাইব আন্তর্জাতিক অঙ্গনে 2014 সালের সবচেয়ে বড় অর্জন আপনি কি মনে করেন?
সেভাবে চিহ্নিত করে বড় অর্জন বলা মুশকিল, কিন্তু একটি ঘটনা একবার শেষ দিকে এসে কিউবার সাথে যুক্তরাষ্ট্রের যে সম্পর্ক স্বাভাবিকীকরণের যে সিদ্ধান্ত চার দশক পরে, এটি একটি বিরাট ঘটনা, যেখানে মানে যুক্তরাষ্ট্র কোয়ারেন্টাইন করে রেখেছিল, অর্থনৈতিক অবরোধ করে রেখেছিল এরকম, যদিও পশ্চিম ইউরোপীয় দেশগুলো এমনকি কানাডা ওগুলো অনেক আগে শিথিল করে দিয়েছিল। যাই হোক, এটা একটা ভালো উল্লেখযোগ্য দিক।
মানে 1961 সালের পর থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে কিউবার সম্পর্ক স্বাভাবিক হতে চলেছে, এটা নিঃসন্দেহে বড় একটি ঘটনা। আর বিশ্ব অর্থনীতি, বিশ্ব রাজনীতি কিংবা সাংস্কৃতিক বিষয়ের দিকে দৃষ্টি নিলে আপনি কোন ঘটনা কি সবচেয়ে উল্লেখযোগ্য মনে করবেন?
ঘটনা একাধিক, একটা হচ্ছে বিশ্ব রাজনীতির কথা যদি ধরেন, যেটা আমরা পাকিস্তান কথা একটু আগে উল্লেখ করলাম, সারা বিশ্বে ধর্মের নামে মানে এই যে ইসলামিক কট্টরপন্থীদের যে উত্থান, এই ISIL বা ইসলামিক ক্যালিফেট, যে মানে সিরিয়া ইরাক লেভান্ত এরিয়াতে তারা প্রতিষ্ঠা করেছে, তাদের যে হত্যাযজ্ঞ, তাদের যে অনাচার, এটা এবং পাকিস্তানে তারা চালিয়ে যাচ্ছে, আফগানিস্তানে চালিয়ে যাচ্ছে, তো পৃথিবীর বিভিন্ন দেশে তারা এগুলো চালিয়ে যাচ্ছে, এমনকি বাংলাদেশে যে কথা বাংলাদেশ থেকে প্রবাস আমি উল্লেখ করলেন, বছরের শুরুতে আমরা দেখেছি সরকার বিরোধী আন্দোলন নামে তারা যে সমস্ত নারকীয় কাণ্ড কারখানা করেছে। তো ফলে এই সবগুলোই সারা বিশ্বের দিকে আমরা তাকালে সবচেয়ে ভয়ঙ্কর যে চিত্র দেখি সেটি একদিকে হচ্ছে এই দিকটা, এই যে ধর্মের নামে এই কট্টরপন্থীদের উত্থান এবং গর্ভরতা, আরেকটি হচ্ছে আইন শৃঙ্খলার নামে দেশে দেশে এমনকি এই যুক্তরাষ্ট্র যে আইন শৃঙ্খলা বাহিনী, এখানে এমন না যে এখানে গণহারে কোনো কাণ্ড হয়েছে, কিন্তু গতকাল সহ 3টি হত্যাকাণ্ড হয়েছে পুলিশের হাতে মানে উল্লেখযোগ্য, এছাড়া ওইদিকে আরো কিছু কিছু ঘটনা ঘটেছে। আবার দুজন পুলিশকে কয়েকদিন আগে নিউ ইয়র্কে একজন মানসিক বৈকল্যপ্রাপ্ত ব্যক্তি মেরে ফেলেছে, তো সেটা হচ্ছে একটা বিচ্ছিন্ন ঘটনা, অত্যন্ত দুঃখজনক। কিন্তু পুলিশ যেভাবে মানে নিরস্ত্র লোকদের মেরেছে, এটা নিয়ে সারা যুক্তরাষ্ট্রে যে সংখ্যালঘুদের ভিতরে, বিশেষ করে কৃষ্ণাঙ্গদের ভিতরে যে তোলপাড়, যে প্রচন্ড ক্ষোভ, এটা একটা বিষয়। আর আরেকটা জিনিস, অর্থনৈতিক দিক থেকে আপনি অর্থনীতির কথা উল্লেখ করেছেন, একদম সবশেষে এসে অর্থনীতির সূচকে দেখা যাচ্ছে যে মানে দেশের অর্থনীতি মানে অনেক বেশি স্টেবল কেবল হয়নি, অনেক সূচকে, অর্থনৈতিক সূচকে অনেক এগিয়ে গেছে।
গত সপ্তাহে ফেডারেল রিজার্ভ থেকে একটা রিপোর্টে বলা হয়েছে যে অর্থনৈতিক সূচক অনেক প্রবৃদ্ধি ঘটেছে। আমরা একজন শ্রোতার প্রশ্ন নিয়ে তারপরে আবার আলোচনায় ফিরে আসব।
হ্যালো, আসসালামু আলাইকুম।
জি, ওয়ালাইকুম আসসালাম।
আমি নিউ ইয়র্ক থেকে বলছিলাম, শাহাদাত হোসেন, আমি টাইম টেলিভিশনের একজন সংবাদকর্মী।
জি বলুন।
2014 সালটা বরাবরের মতোই, অন্যান্য বছরগুলোর মতোই অনেক বেশি ঘটনাবহুল বটে, কিন্তু একই সাথে যেটা গুরুত্বপূর্ণ এই বছরে, যেমন ইসলামিক স্টেট জঙ্গিদের যে উত্থান, এটা কিন্তু আমাদের সাধারণ মানুষকে অনেক বেশি ভাবিয়ে তুলেছে। কারণ হচ্ছে এই ইসলামিক স্টেটে যোগদানের জন্য পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে অনেক তরুণ কিন্তু যোগদান করেছে। এটি নিয়ে এই বছরটি কিন্তু অনেক বেশি গুরুত্ব বহন করে নেতিবাচক দিক দিয়ে। আর একটি প্রশ্ন আমি রাখতে চাই একজন শ্রোতা হিসেবে, সেটি হচ্ছে আমরা যদি যুক্তরাষ্ট্রের দিকে তাকাই, আমরা দেখেছি যে এই বছরের শেষ মুহূর্তে পুলিশের সাথে সাধারণ মানুষের কিন্তু একটা টানা পড়েন চলেছে, যেটি যুক্তরাষ্ট্রের ইতিহাসে খুব বেশি একটা দেখা যায়নি, একটা অবিশ্বাসও তৈরি হয়েছে। একটি গণতান্ত্রিক দেশে এই যে অবস্থার সৃষ্টি, এটি আসলে কোন পথে নিয়ে যাবে সামনের সামাজিক প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের, এটি কি হতে পারে?
ধন্যবাদ শাহাদাত হোসেন। আমি সৈয়দ মোহাম্মদুল্লাহর কাছে আবারও ফিরে আসব, কারণ এই ভদ্রলোক প্রশ্ন করেছেন এই যুক্তরাষ্ট্রের পুলিশের সঙ্গে মানুষের যে সম্পর্ক খারাপ হতে চলেছে কয়েকটি ঘটনা নিয়ে সেই বিষয়ে। সৈয়দ মোহাম্মদুল্লাহ, আপনি কি একটু আগের আলোচনায় ফিরে আসবেন যে আসলে এটা যুক্তরাষ্ট্রের কি ভূমিকা, মানে কি করতে পারে এই সম্পর্ক ঠিক করার জন্য মানুষের সঙ্গে পুলিশের?
এটা মানে নতুন করে ষাটের দশকের মতো পরিস্থিতি অনেকটা,
কারণ দুই তিনটি ঘটনা সম্প্রতি ঘটেছে
সময়। একদিকে তারা আন্দোলন করছে, অন্যদিকে তাদের উপরে মানে হামলা হচ্ছে নানা ভাবে, এমনকি পুলিশ কর্তৃপক্ষ মানে স্টেট গভর্নমেন্ট গুলোর নির্দেশে মার্টিন লুথার কিং এর মিছিলের উপরে হামলা হয়েছে, সেই ধরনের একটা পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছে বলে কেউ কেউ আশঙ্কা করছেন। কিন্তু আমার মনে হয় অতটা হবে না, যা হবে আরেকটা মানে সোল সার্চিং এর মতো হবে, যে কোথায় আমরা এত দূর এগিয়ে যাওয়ার কথা, আমরা একজন কৃষ্ণাঙ্গ ব্যক্তিকে দুবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত করলাম, তারপরে আবার এই ঘটনা ঘটছে, ফলে এই যে দেশের বর্ণ বৈষম্যের যে বিষয়টা সেটা চলে গিয়েছিল বা অনেকটাই চলে গিয়েছিল যে ধারণা সেটা সঠিক না। এটা কেন সমাজবিজ্ঞানীরা রাজনীতিকরা মানে রাষ্ট্রবিজ্ঞানরা সবাইকে ভাবিয়ে তুলবে এবারে, এবং এটা সমাধানের জন্য মানে কমিউনিটি আউটরিচ প্রোগ্রাম গুলাকে আরো শক্তিশালী করতে হবে, বিভিন্ন রেসের ভিতরে বর্ণের লোকজনের ভিতরে লিডারশিপের ভিতরে যোগাযোগের ভিত্তি মানে ডায়ালগ আলাপ আলোচনা এগুলো আরো জোরদার করতে হবে, সামাজিক যে সম্পর্কের যে শর্তগুলো যে ভিত্তিগুলো সেগুলো কিছুটা নড়বড়ে হয়ে রয়ে গেছে বা আবার এটা ধাক্কা খেলো, এই পরিস্থিতি থেকে উঠে আসার জন্য মানে বিভিন্ন লেভে চার্চ থেকে শুরু করে সর্বত্র এই যোগাযোগটা আরো বাড়াতে হবে। কিন্তু এটা সত্য যে কতগুলো এলাকায় বিশেষ করে দক্ষিণের, এবং যুক্তরাষ্ট্র তো একটা বিশাল দেশ, প্রায় একটা মিনি পৃথিবী, সে তার দক্ষিণের অংশগুলোতে এবং কি মিডওয়েস্টের কোনো দেশে এখনো কতগুলো জায়গায় দেখা যাবে শহরের বা একটা এলাকার জনসংখ্যার বিপুল সংখ্যাগরিষ্ঠ অংশ হচ্ছে কৃষ্ণাঙ্গ অথবা হিসপানিক, কিন্তু সেখানকার পুলিশ ফোর্সে হচ্ছে বিপুল সংখ্যাগরিষ্ঠ প্রায় সর্বাংশে শ্বেতাঙ্গ, এটা একটা সমস্যা সৃষ্টি করে, এবারে সেক্ষেত্রে সবাই নজর দেবে বলে আমার ধারণা।
জি ধন্যবাদ আপনাকে। এবার আমি একটু হিমাংশু হালদারের কাছে আসছি। আলকা ইসলামিক স্টেটে তরুণ দেরকে বিভিন্ন দেশ বিশ্বের বিভিন্ন জায়গা থেকে রিক্রুট করা হচ্ছে, এই সাদাত হোসেন তার উদ্বেগের কথা বললেন। ভারতে সম্প্রতি আলকায়েদার হুমকি এসেছে এবং ভারত বাংলাদেশ দুই দেশেই ইসলামিক স্টেটে তরুণরা তরুণদেরকে রিক্রুট করা হচ্ছে, এই ধরনের খবর পাওয়া গেছে। আপনি হিমাংশু হালদার, আপনি কি এই বিষয়ে জানেন?
না ঠিকই তো, কিছু কিছু দেখুন, একটা তরুণের যে স্বাভাবিক মানে বিকাশের যে সুযোগগুলো না থাকলে এবং সমাজে যদি নানাবিধ কারণে বৈষম্য থাকে, সে রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, তাহলে হতাশা থেকে এই কাজগুলো হতে বাধ্য। আপনি একটা যেমন শতফুল বিকাশ হলে যেমন সফুলগুলো কাজে লাগলো, এখানে বঞ্চনা রয়েছে। আর এই বঞ্চনার কথাটা আমাদের কেউ তেমন করে, বঞ্চনার প্রতিরোধ করার জন্য সেটা তেমন করে কেউ তেমন করে ভাবেনি। গান্ধীজি একসময় বলেছিলেন, ইকোনমিক ইকুয়ালিটি ইজ দি মাস্টার কি টু দি নন ভায়োলেন্ট ইন্ডিপেন্ডেন্স। ইন্ডিপেন্ডেন্সটা নন ভায়োলেন্ট রাখতে গেলে ইকোনমিক ইকুয়ালিটিটা দরকার। আনফর্চুনেটলি আমাদের এই ভারতবর্ষ, বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে অসম্ভব রকমের বৈষম্য এবং রাজনৈতিক বিষয়টাও সাধারণ মানুষের মধ্যে নেই। এটা আমাদের যদি ভারতবর্ষ হয় দিল্লি, আমাদের যদি পশ্চিমবঙ্গ হয় তো ওই রাজভবন বা কলকাতা থেকে নিয়ন্ত্রিত হয়, তেমনি বাংলাদেশে এবং তেমনি পাকিস্তানে। ফলে যে সাধারণ মানুষের গণতন্ত্রের প্রতি আকাঙ্ক্ষা সেটা নেই, এবং সেই কারণে বলা হয়েছিল যদি কেন্দ্রীয়ভাবে কোনো শাসন চালাবার চেষ্টা হয় তাহলে সেটা একেবারে শেষ পর্যন্ত পৌঁছে না এবং তার ফলে বিভ্রান্তি তৈরি হয়। এবং সেই জন্য অনেক লোক বলেছেন, তার মধ্যে আমি অবশ্য যেহেতু ভারতে আছি আমি গান্ধীজির কথা বলতে পারি, তিনি বললেন যে ভিলেজ রিপাবলিক ইজ দি অনলি সলিউশন, অর্থাৎ ভিলেজ রিপাবলিক মানে একটা গ্রাম স্বরাজ, একটা গ্রামই হবে স্বতন্ত্র গ্রাম, ওই দিল্লি অথবা কলকাতা অথবা রাওয়ালপিন্ডি অথবা ঢাকা থেকে প্রত্যন্ত গ্রামের মানুষের আশা আকাঙ্ক্ষা তাদের মেটাবার ক্ষমতা নেই। এর ফলে যেটা হয়, হতাশা বাড়ে, তারা লেখাপড়া শিখছে দেখছে চাকরি পাচ্ছে না, অথবা তার চেয়ে অনেক কম যোগ্যতা সম্পন্ন লোক, শুধুমাত্র বংশগত কারণে অথবা একটা খুব বড় একটা আর্থিক একটা বুনিয়াদের মধ্যে থেকে তার জন্ম এবং সে অনেক সাফল্যের মধ্যে আছে,
মূলত অর্থনৈতিক কারণেই, বুঝতে পেরেছি।
এই 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 হতাশা থেকে যুবকদের নেওয়া শক্ত। আপনার স্মরণ থাকতে পারে যে একটা সময় 67-68-69 সালে পশ্চিমবাংলায় নকশাল আন্দোলনে অনেক যুবক যুক্ত হয়েছিল, সবচেয়ে একটা কারণ হচ্ছে হতাশা থেকে যুবকদের মধ্যে, বৈষম্য থেকে যুবকদের মধ্যে, এবং সামাজিক ব্যবস্থার অবক্ষয় থেকে যুবকদের মধ্যে যে হতাশা তৈরি হয়, সেই হতাশা থেকে তাদের এই সব কাজে টেনে আনা সম্ভব।
জি ধন্যবাদ। আমি এবার একটু প্রভাস আমিনের কাছে শুনবো, তার আগে আমি শ্রোতাদের উদ্দেশ্যে বলছি, আজ হ্যালো ডিসেম্বর, আজ হ্যালো ওয়াশিংটনের বিষয় হচ্ছে কেমন ছিল 2014 সাল। ভয়েস অফ আমেরিকার ফেসবুকে প্রশ্ন করুন অথবা অনুষ্ঠান চলাকালে সরাসরি 2026193062 এই নম্বরে ফোন করুন। প্রভাস আমিন, যে আলোচনা হচ্ছিল 2014 সালে মধ্যপ্রাচ্যে ইসলামিক স্টেটের যে উত্থান ঘটেছে, সেখানে আমাদের এই অঞ্চল থেকে অনেককে নিয়োগ দেওয়া হচ্ছে, বাংলাদেশের পরিস্থিতি কি এ বিষয়ে?
আচ্ছা, প্রথমে হলো যে আমি মানে খুবই বিস্মিত যে মানে হঠাৎ করে আবার এবছর তালেবান, আইএস সব মিলে সারা বিশ্বে জঙ্গিবাদের একটা উত্থান লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু বাংলাদেশের চিত্রটা আমি বিশেষ করে যে উল্টো, গত বাংলাদেশে 8 বছর আগের বাংলাদেশের কথা যদি বলেন, তখন বাংলাদেশের জঙ্গিবাদের ছিল, গত 8 বছরে বাংলাদেশে জঙ্গিবাদ অনেকটাই নিয়ন্ত্রিত, হয়তো বাংলাদেশের মানে সুবিধা করতে না পারে বাংলাদেশের লোকজন যারা জঙ্গিবাদের সাথে সম্পৃক্ত তারা হয়তো অন্য দেশে গিয়েছে, কিন্তু জঙ্গিবাদ প্রসঙ্গে আমার একটা খুবই মানে দুঃখের ব্যাপার হলো যে সারা বিশ্বেই তালেবান বলেন, আইএস বলেন, বোকো হারাম বলেন, বাংলাদেশের জামায়াতের মুজাহিদিন বলেন, আলকায়েদা বলেন, সবাই জঙ্গিবাদের সাথে ইসলামটা যোগসূত্র করে নিয়েছেন জঙ্গিবাদ লড়াই। এটা খুবই দুঃখজনক, ইসলাম একটি খুবই শান্তিপূর্ণ এবং শান্তিপ্রিয় ধর্ম, এই ধর্মের সাথে জঙ্গিবাদের এই এইভাবে মিলিয়ে ফেলাটা এটা খুবই দুর্ভাগ্যজনক। আর আগে যেটা বললেন যে আসলে সত্যি সত্যি হতাশা থেকেই এই মানে আমি বিশ্বাস করি যে যুবকরা যে বেশি হারে জঙ্গিবাদের সাথে সম্পৃক্ত হয়ে যাচ্ছে, এটার মধ্যে একটা অর্থনৈতিক বঞ্চনা এবং হতাশা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। আমি বাংলাদেশে একাধিক বার বলেছি বা লিখেছি যে যেভাবে পুলিশ দিয়ে বা সেনাবাহিনী দিয়ে জঙ্গিবাদ দমন করার চেষ্টা করা হয় সেটা হয়তো একটা পর্যায়ে করতেই হবে, কিন্তু আমি যদি তারও আগে যাই যে বাংলাদেশে হাজার হাজার মাদ্রাসা আছে যেগুলো আমাদের সরকারের উচ্চ পর্যায়ে নিয়ন্ত্রণের বাইরে, সেখানে কি পড়ানো হয় কি শেখানো হয় সেটা আমরা জানি না, সেই একটা তরুণ বা কিশোর বা যুবককে যদি আপনি ওইভাবে জিহাদি জোশে যদি আপনি উজ্জীবিত করেছিলেন, তারপরে কিন্তু তাকে পুলিশ দিয়ে শেখানো অসম্ভব। কারণ একজন যদি মানুষ নিজের জীবনের মায়া করে ফেলে যে আমি সুইসাইডাল অ্যাটাক করতে যাব, তখন কিন্তু আমি পুলিশ বা সেনাবাহিনী দিকে তাকে ঠেকাতে পারবেন না, ফলে এটা যতটা না আইন শৃঙ্খলা বাহিনীর কাজ, তার চেয়ে অনেক বেশি শিক্ষা মন্ত্রণালয় বা তাদেরকে বা যারা ইমাম আছেন, মানে ধর্মের সত্যিকারের ব্যাখ্যাটা যদি ওই তরুণদের কাছে পৌঁছানো যায় যে ইসলাম মানে মোটেই এরকম জঙ্গিবাদ না, ইসলাম মানে শান্তির কথা, ইসলাম শান্তির কথা বলবে, এইভাবে সারা বিশ্বে ইসলামকে একটা ভুলভাবে ব্যাখ্যা করার চেষ্টা দেখতে পাচ্ছি।
ধন্যবাদ প্রভাস আমিন, আমরা একজন শ্রোতার প্রশ্ন নিয়ে আবার আলোচনায় ফিরে আসব। হ্যালো,
আমি সেলিম বলছি ধানমন্ডি থেকে।
জি বলুন।
এখন এই এই বছরটা আসলে আমাদের পলিটিক্যালি আমাদের অবস্থা খুবই নাজুক অবস্থা আমরা পার করেছি গত একটা বছর। আমাদের দেশের আসলে আভ্যন্তরীণ রাজনৈতিক অবস্থা খুবই নাজুক অবস্থায় ছিল, পলিটিক্যাল লোকজন পলিটিক্যাল বিরোধী দলের কোন অ্যাক্টিভিটিস গভর্নমেন্ট তো মুভমেন্ট করতে দিচ্ছে না। আজকে একটা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার একটা হাজিরা দিতে গিয়েছিল উনি স্পেশাল কোর্টে, ওইখানে ছাত্রলীগের কতিপয় লোকজন গোলাগুলি করছে এবং মারামারি করছে, এবং আজকে টঙ্গিতে জনসভা ছিল, আগামীকাল মনে জনসভা বেগম খালেদা জিয়ার, ওই জনসভায় আজকে ভাঙচুর করেছে প্যান্ডেল ট্যান্ডেল। তো সো দ্যাট পলিটিক্যালি বা সরকার সরকারি দল পলিটিক্যালি বিরোধী দলকে একবার শেষ করার জন্য যা যা করার দরকার সবই করছে।
আমাদের আলোচকদের কাছে আপনার কোনো প্রশ্ন আছে কিনা?
না, আমার কোনো প্রশ্ন নাই। আমি চাচ্ছি যে দেশের এই এই পরিস্থিতিতে আমরা কিভাবে উত্তরিত হইতে পারি, এটার একটা সাজেশন আপনারা যদি দেন তাহলে ভালো হবে।
ধন্যবাদ। উনি প্রশ্ন করতে চাননি, আমার মনে হয় যে প্রভাস আমিনী ভালো উত্তর দিতে পারবেন। যে আপনি বলেছেন বছরের প্রথম দিকে একটু মানে সরকার এবং বিরোধী দলের ভিতরে বাংলাদেশে যে অবস্থা ছিল, এখন কি
দুইভাবে যদি আমি দেখি, এক কথা হলো যে বিরোধী দল হিসেবে বিএনপি যদিও সংসদীয় বিরোধী দল না, কিন্তু রাজপথের বিরোধী দল হিসেবে বিএনপি গত এক বছর তাদের যা করার দরকার আমি বিশ্বাস করি তারা সেটা করতে পারেনি। কিন্তু এটাও ঠিক যে সরকার বারবার বারবার বিরোধী দলের উপরে আঘাত করেছে, মানে তাদের সাধারণ কর্মসূচিও পালন করতে দেয়নি। ঢাকাতে একাধিকবার সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার একাধিক জনসভার বা আলোচনা অনুষ্ঠানে তাকে যেতে দেওয়া হয়নি, অনুমতি দেওয়া হয়নি। এইভাবে মানে গণতান্ত্রিক কর্মসূচি পালন করতেও বিরোধী দলকে বারবার বাধা দেওয়া হয়েছে। এবং আরেকটা সংখ্যার কথা বলি আপনাকে যে আগামী 5ই জানুয়ারি নির্বাচনের যে বর্ষপূর্তি হতে যাচ্ছে কিছুদিন পরে, সেই বর্ষপূর্তিকে সামনে রেখে কিন্তু আবার রাজনীতি অস্থির হওয়ার একটা আশঙ্কার কথা আমরা শুনতে পাচ্ছি। কারণ বিরোধী দল 5ই জানুয়ারির দিনটিকে তারা পালন করতে চাচ্ছে গণতন্ত্র হত্যা দিবস হিসাবে, আর আওয়ামী লীগ যারা সরকার আছে তারা পালন করতে যাচ্ছে এটাকে গণতন্ত্র রক্ষা দিবস হিসাবে, সংবিধান রক্ষা দিবস হিসাবে। এই দুটো ব্যাপার নিয়ে কিন্তু আবার দুই দল মুখোমুখি হয়ে যাচ্ছে। কিন্তু আমি মনে করি যে গণতান্ত্রিক আন্দোলনকে গণতান্ত্রিক ভাবেই মোকাবেলা করা উচিত। যখন গণতান্ত্রিক ভাবে মোকাবেলা করার সুযোগ দিবেন না, তখনই কিন্তু সহিংসতার সুযোগ চলে আসে। আপনি যদি বিএনপিকে সমাবেশ করতে দেন, আপনি যদি বিএনপিকে মিছিল করতে দেন, তাহলে তারা মানে সহিংসতা যাবে না। কিন্তু যখন যদি আপনি তাদেরকে না দেন, তখন আর যদি কোনো উপায় থাকে, তখন পেট্রোল বোমা, তখন বোমাবাজি, যেটা আমরা 5ই জানুয়ারি নির্বাচনের আগে দেখেছি, তেমন ঘটনার পুনরাবৃত্তি ঘটতে পারে। আমার আশা বিরোধী দল তাদের কর্মসূচি পালন করবে, সরকারি দলও তাদের গণতান্ত্রিক কর্মসূচি পালন করার সুযোগ দিবে এবং তাদের নিজেদের কথা তুলে ধরবে, যার যার কথা, কারো উপরে শক্তি প্রয়োগ না করে।
ওটা হলে তো আর এই যে শ্রোতা প্রশ্ন করেছেন সেলিম, তার মতো হতাশ কেউ হবে না। সৈয়দ মোহাম্মদুল্লাহ, আমি একটু আপনার কাছে জানতে চাইব, ওই যে সেলিম যে প্রশ্ন করলেন ঢাকা থেকে, যে বিরোধী দলের উপর নির্যাতন চলেছে 2014 সালে পুরোটা সময়, আপনি একজন বাইরে থেকে কি বিশ্লেষণ আপনার, কিভাবে দেখেছেন?
যেহেতু আমি বাংলাদেশি, প্রাণ পড়ে থাকে দেশে, ফলে সব দেশের উন্নতি অবনতির সাথে আমাদের হৃদয় সংশ্লিষ্ট থাকে। হ্যাঁ, প্রভাস আমিন যে ব্যাখ্যা দিয়েছেন সেটা সত্যি, আমি তার সাথে একমত। এবং এর আগে কলকাতা থেকে সাংবাদিক মিস্টার শীতাংশু হালদার যে কথা বলেছেন, হিমাংশু হালদার, যে আপনার পদ যদি রুদ্ধ করে দেওয়া হয় এবং বঞ্চনার ভিতরে যদি লোক থাকে, তখন তারা নানা ধরনের অন্য পথ খোঁজে, নদীর প্রবাহের পথে বাদ দিলে অন্য দিক দিয়ে নদী বের হবার চেষ্টা করে, সেটা সত্য। কিন্তু একই সঙ্গে এর আগে প্রভাস আমিন যেটা উল্লেখ করেছেন যে আমাদের মাদ্রাসাগুলোতে কি শিক্ষা দেওয়া সেটা দেখা দরকার। এবং সৌদি আরবের মুফতিরা কয়েক মাস আগে একটা ফতোয়া দিয়েছেন, সেই ফতোয়াটা আমাদের দেশে কাজে লাগানোর চেষ্টা করা উচিত এই জঙ্গিবাদীদের বিরুদ্ধে।
কি সেটা?
তাহলে তারা বলেছেন যে জঙ্গিবাদ ইসলাম বিরোধী, এবং সেটা সেটাকে পূর্ণ অনুবাদ করে বাংলাদেশে আরবি সহ বাংলা অনুবাদ করে সর্বত্র প্রচার করা, এবং যে সমস্ত মানে ধীর মস্তিষ্ক এবং জঙ্গিবাদ বিরোধী আমাদের আলেম সমাজ আছেন তাদেরকে সঙ্গে নিয়ে এটা প্রচার করা উচিত। তাহলে মাদ্রাসা ছাত্রদেরকে এবং দেশের জনগণকে বিভ্রান্ত করার যে চেষ্টা হচ্ছে ইসলামের নামে, এবং ISIL এর জন্য রিক্রুট করার চেষ্টা করা হচ্ছে, এগুলার পথে একটা বাধা সৃষ্টি হবে। আর বাংলাদেশে যে গণতন্ত্রের যে আবহ, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ব্যাপার। আপনি যদি প্রতিবাদের পথ বন্ধ করে দেন, আপনি যদি গণতান্ত্রিক পথে লোকের মানে রাজনৈতিক দলগুলোর এবং জনগণের আশা আকাঙ্ক্ষার প্রকাশ করতে না দেন, জনসমাবেশ করতে না দেন, তাহলে একদিন, দুদিন, এক মাস, দু মাস, এক বছর, দু বছর, এক সময় একটা বিস্ফোরণ ঘটে, এবং সেই বিস্ফোরণে কোনো কোনো অপশক্তি, ঘাপটি মেরে থাকা অপশক্তি এবং কোনো কোনো বিদেশি শক্তি, লোলুপ শক্তি সংশ্লিষ্ট হয়ে পড়ে, এবং গণতন্ত্র তো বিপর্যস্ত হয়। কিন্তু যারা ক্ষমতাকে আস্তে পৃষ্ঠে ধরে রাখেন, অনেক সময় তাদেরও অত্যন্ত ভয়ঙ্কর পতন ঘটে, এটি স্মরণ রাখা উচিত। ফলে প্রতিবাদের পথ খোলা রাখা উচিত, গণতান্ত্রিক পথ খোলা রাখা উচিত, কিন্তু একই সঙ্গে অপোজিশন, যেটা প্রভাস আমিন আগে উল্লেখ করেছেন যে জানুয়ারির ওই দিকে গত বছর যে আন্দোলন করেছে, আন্দোলন নামে যে জঙ্গিবাদী কট্টর সমস্ত হত্যাকাণ্ড এবং যা জ্বালাও পোড়া ইত্যাদির আশ্রয় নিয়েছে, সেগুলা একবারে পুরোপুরি পরিহার করা উচিত, এবং রাজনীতিকে তাদের ভাষা সংযত করা উচিত। আমাদের দেশে ক্ষমতাসীনদের পক্ষ থেকে অত্যন্ত মাঝে মাঝে খারাপ অসংযত ভাষা ব্যবহার করা, তেমনি বিরোধী দলের পক্ষ থেকেও সেই ধরনের ভাষা ব্যবহার করায়। এই ভাষার ব্যাপারেও ভাষাও একটা আমাদের দেশে বোমার মতো ব্যবহার করা হচ্ছে, এই ভাষাও সংযত করা হচ্ছে।
ধন্যবাদ। আমরা একজন পশ্চিমবঙ্গের একজন শ্রোতা লাইনে আছেন, তার সঙ্গে কথা বলে আসি। হ্যালো,
নমস্কার, আমি অজয় কুমার সরকার ভোটব্যান নাগেরপাড়া বর্ধমান থেকে বলছি। আমার প্রশ্ন হচ্ছে যে 2014 সাল বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ভরা ছিল এবং তার মধ্যে বেশ কয়েকটা জায়গায় হয়েছে, আমাদের পশ্চিমবঙ্গেও কিছু কিছু জায়গায় হয়েছে। এই যে প্রাকৃতিক দুর্যোগ, এই প্রাকৃতিক দুর্যোগ তো প্রথমত যেটুকু দেখছি যে এগুলো মানুষ যে ক্রমশ যে কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধি করছে তার ফলেই হচ্ছিল, তো এর থেকে অব্যাহতি পাওয়ার জন্য আমাদের কি কি করা উচিত এবং আমরা চাইব যে এর জন্য মূলত কোন কোন দেশ এই যে কার্বন ডাইঅক্সাইড যে ছড়াচ্ছে।
আপনি বলতে চাচ্ছেন যে কোন কোন দেশ দায়ী এবং এটা প্রতিরোধে কি কি ব্যবস্থা করা হচ্ছে?
হ্যাঁ, কি ব্যবস্থা করা হচ্ছে?
জি, ধন্যবাদ অজয় কুমার সরকার আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য।
ধন্যবাদ, ধন্যবাদ।
এই বিষয়টি নিয়ে আমি তিনজনের কাছেই একটু একটু বিশ্লেষণ শুনব। সবার আগে আমি প্রভাস আমিনকে বলতে চাই, কারণ সম্প্রতি সুন্দরবনে আমরা জানি জাহাজ থেকে তেল পড়ে ওই এলাকার পরিবেশ দূষণ ঘটছে, পানি দূষণ ঘটছে এবং সেইটা পরিষ্কার করার কাজ এখনো চলছে। প্রভাস আমিন, বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশের একটি অংশ দারুণভাবে ক্ষতিগ্রস্ত হবে একটি সময়ে, আমরা বিভিন্ন সময়ে জলবায়ু সম্মেলনে শুনেছি। এই ভদ্রলোক যে প্রশ্নটি করলেন, প্রাকৃতিক দুর্যোগের কারণ কি, কারা দায়ী এবং এর প্রতিকার কি, বাংলাদেশ কি ভাবছে এ নিয়ে?
জলবায়ু পরিবর্তনের প্রভাবে আমরা সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশও থাকবে, কিন্তু দায়ের কথা যদি বলেন তাহলে বাংলাদেশের খুব বেশি দায় হয়তো নেই, মানে কার্বন নিঃসরণ বা মানে পরিবেশ, বিশ্ব পরিবেশ গ্লোবাল ওয়ার্মিং এর ক্ষেত্রে, সেক্ষেত্রে আমাদের হয়তো খুব বেশি ইয়ে নেই, উন্নত বিশ্বেই অনেক বেশি দায়ী। তবে মানে আমাদের সবাইকে, আপনি যেমন শুরুতে যে উদাহরণটি দিয়ে বললেন যে সুন্দরবনের ভেতরে যে তেলবাহী ট্যাঙ্কার ডুবির কারণে যে সুন্দরবনের যে ক্ষতি হয়েছে, সেই ক্ষতিটা তো
এরকম তেলবাহী ট্যাঙ্কার কিন্তু বিভিন্ন বিশ্বের বিভিন্ন জায়গায় ডোবে, কিন্তু পরিষ্কার
চলাচলের নৌ চলাচলের সুযোগই ছিল না। আমরা সেটা বাধ্য হয়ে ঘষিয়াখালী খাল বন্ধ হয়ে গেছে বলে এটা চালু করেছি, কিন্তু গত 3.5 বছরে আমাদের ঘষিয়াখালী খালটি চালু করে ফেলা উচিত ছিল, যাতে এরকম ঘটনা ঘটার সুযোগ না হতে পারত। ফলে যেইটুকু আমাদের হাতে আছে সেইটুকু যদি আমরা সাবধান থাকি, আর যেটা হয়ে যাবে সেটার জন্য তো উন্নত বিশ্ব কিছুদিন পরপরই, কয়েকদিন আগে পেরুতে যে সম্মেলন হলো জলবায়ু সম্মেলন, সেখানেও এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে, সেটা আমরা দেখবো। কিন্তু আমি এটা একদম ছোট করে বলি যে আমাদের যেটুকু দায়িত্ব সেটুকু যদি আমরা পালন করি, সুন্দরবনের ভিতর দিয়ে নৌকা চলবে না এটা সিদ্ধান্ত, এটার জন্য মেনে চলি, তাহলে সুন্দরবন এত বড় ঝুঁকির মধ্যে পড়তো না। সেটা হলো আমাদের যেটুকু করণীয়, আর সারা বিশ্ব মিলে যেটা করার সেটা তো আমাদের সবাই মিলে করতেই হবে, শুধু আমাকে না, এটা আমাদের বিশ্বকে বাতাবরণ করতে হবে সেটা।
ঠিক আছে, আমরা এখন সৈয়দ মোহাম্মদুল্লাহ আপনার কাছে একটু শুনতে চাচ্ছি এই বিষয়টি নিয়ে, পরিবেশ বিপর্যয়।
হ্যাঁ, এটা আসলে দুদিক থেকে মোকাবেলা করতে হবে, একটা বৈশ্বিক ভাবে যারা মানে আবহাওয়া দূষণের জন্য সবচেয়ে বেশি দায়ী এই মুহূর্তে, এর আগে ছিল যুক্তরাষ্ট্র 1 নম্বরে, এখন চীন এবং সম্ভবত তৃতীয় স্থানে ভারত। তো ফলে তারা পরিবেশের যে ক্ষতি করছেন এবং তার ফলে মানে আইস মেল্ট হয়ে যাচ্ছে এবং তাতে করে সাগরের জলসীমা আরো উপরে উঠবে, বাংলাদেশ ফ্লোরিডা এই সমস্ত এলাকা অনেক অংশ ডুবে যাবে, এগুলোর ব্যাপারে খেয়াল রাখা উচিত এবং অনেক প্রাণী ক্ষতিগ্রস্ত হবে। আর সেই সঙ্গে দেশগুলো নিজেদের অভ্যন্তরীণ ব্যাপারে, যেমন এই সুন্দরবনে যে বিপর্যয় ঘটে গেল এটা ওই পথ দিয়ে নৌকা বন্ধ করা। আরেকটা বাংলাদেশে একটা ভয়ঙ্কর যে হচ্ছে আমাদের দেশে এই যে সেন্স অফ ক্লিনলিনেস, যত্রতত্র আবর্জনা ফেলা, গার্বেজ ফেলা, এখন কেবল রাস্তাঘাটের গার্বেজ না, সেটা অবশ্যই মোকাবেলা করা উচিত, পরিবেশ দূষণ করে সেটা। কিন্তু সেই সঙ্গে আপনার এই যে ট্যানারি গুলোর বর্জ্য, সমস্ত শিল্প কারখানার গার্মেন্ট ফ্যাক্টরি সমস্ত বর্জ্য সবগুলো আমাদের পানিতে, আমাদের নদীতে, সব জায়গায় ফেলে দেওয়া হচ্ছে এবং আমাদের দেশে যে ভয়ঙ্কর ভয়াবহ পরিবেশ দূষণ ঘটছে এগুলোর কারণে সেটা মোকাবেলা করা উচিত। হচ্ছে। আরো একটা ভয়ঙ্কর ব্যাপার নিয়ে বাংলাদেশের লোক একেবারেই চিন্তা করেন না, যদি দেশের সাংবাদিকরা এবং রাজনীতিকরা একটু চিন্তা করেন সেটি খুব ভালো হবে। সেটা হচ্ছে আমাদের যে আপনার এই যে দূষণ গুলো হচ্ছে এবং এই যে কীটনাশক যে ছড়ানো হচ্ছে, আমাদের দেশে যে কীটনাশক ছড়ানো হয় সেটা সমস্ত উন্নত দেশে এগুলো ব্যান্ড, এবং আমাদের যে সার তাতেও অনেক অত্যন্ত ক্ষতিকর কেমিক্যালস থাকে। এগুলোর প্রভাবে আমাদের এই প্রথম দ্বিতীয় লেভেল পর্যন্ত মাটির নিচে যেখান থেকে শ্যালো টিউবওয়েল দিয়ে পানি তোলা হয়, প্রথম স্তর অ্যাকোয়াফার অন্তঃসলিল ফলগুধারা 15-20-30-40 ফিট নিচে একটা প্রবাহ থাকে, তার নিচে আরেকটা প্রবাহ থাকে, পরপর এরকম প্রবাহ থাকে, প্রথম দ্বিতীয় স্তর পর্যন্ত নিঃসন্দেহে এগুলো কলুষিত হয়ে যাচ্ছে। এবং ওখান থেকে পানি তুলে আমরা তো ভাবছি আমরা খুব ভালো পরিষ্কার পানি খাচ্ছি না, সেগুলোও দূষণ। এবং ওই পানির প্রভাবে, এই দূষণের প্রভাবে আমাদের যে ফসল হচ্ছে সেটাতে মানে কেমিক্যালসের প্রভাব থাকছে, আমাদের ফলে কেমিক্যালসের প্রভাব থাকছে, আমাদের গরু যে দুধ দিচ্ছে সেটা কেমিক্যাল দ্বারা দূষিত হচ্ছে, ফলে আমরা সমস্ত কেমিক্যালাইজড ফুড খেয়ে, সব বাতাস খেয়ে, পানি খেয়ে আমাদের দেশে এখন ক্যান্সার এত বড় বাড়ছে এবং এগুলো মহামারী আকারে ছড়াবে। ব্যাপারে এই দেশগুলো সব বেশি হয়তো এরকম কম বেশি সমস্যা হচ্ছে, তারা যদি নিজের অভ্যন্তরীণ ব্যাপারে এই অ্যাটেনশন দেন, দৃষ্টি দেন, আন্তর্জাতিক দৃষ্টি পাশাপাশি, তাহলে একটা সুরাহা হতে পারে।
ধন্যবাদ সৈয়দ মোহাম্মদুল্লাহ। আমরা হিমাংশু হালদারের আলোচনা শোনার আগে দুজন শ্রোতা লাইনে আছেন, তাদের সঙ্গে কথা বলে আসতে চাই।
হ্যালো, আমি নিউইয়র্ক থেকে তাওহিদা শুনি বলছি।
জি জি বলুন।
2014 সালে আসলে প্রত্যেক বছরে যেমন হয় যে নেতিবাচক অনেক দিক থাকে এবং ইতিবাচক অনেক দিক থাকে, সব দিক থেকে আসলে অনেক কিছুই ছিল বলার মতো, কিন্তু আমার শেষের দিকের কিছু ঘটনা মনে পড়ছে। যেমন পাকিস্তানের একটা স্কুলে সন্ত্রাসী হামলা চালিয়ে ওখানে অনেকগুলো শিশুকে হত্যা করা হয়েছে। এর আগেও এরকম একটা ঘটনা ঘটেছে যে অস্ট্রেলিয়াতে অনেক শিশুকে হত্যা করা হয়েছে। তো যারাই করুন বা এগুলো নিয়ে অনেক বিতর্ক থাকলেও মানে শিশুরা কেন হামলার শিকার হবে এখন, মানে শুধু আমি কেন, আমার মনে হয় পৃথিবীর প্রত্যেকটা মানুষই আশঙ্কা করছেন যে এই রেশ যাতে আগামী বছরে না থাকে, আমরা এমনটাই প্রত্যাশা করি।
হ্যালো, আমি কোরতান বাংলাদেশ চট্টগ্রাম থেকে বলছি।
জি জি বলুন।
আপনাদের কাছে আমার প্রশ্ন, যাত্রী হওয়ার জন্য যুক্তরাষ্ট্র সরকার কোনো ভূমিকা নিচ্ছে কিনা, যাতে বাংলাদেশের আগের অবস্থানে ফিরে আসে, এবার একটু জানাবেন কি?
ধন্যবাদ সুমি এবং ফোরকান। আসলে ওই শিশু গণহত্যা নিয়ে আমরা প্রথমেই আলোচনা করেছিলাম, আর এই চট্টগ্রাম থেকে প্রশ্ন করেছেন ফোরকান, নতুন একটি প্রসঙ্গ, জিএসপি সুবিধা এবং বাংলাদেশের পোশাক শিল্পের ভবিষ্যৎ। সৈয়দ মোহাম্মদুল্লাহ, আমার মনে হয় খুব সংক্ষেপে আপনি যদি একটু বলেন জিএসপি সুবিধা সম্পর্কে।
পোশাক শিল্পের ভবিষ্যৎ সম্ভবত ভালো পোশাক শিল্পে, কারণ বাংলাদেশে শ্রমিকের, কিন্তু কথা হচ্ছে বাংলাদেশে যে কলকারখানাগুলো যে অস্বাস্থ্যকর পরিবেশ এবং সেই কারখানাগুলো যে বিপজ্জনক ভাবে মানে অত্যন্ত ভঙ্গুর সব ভবনে অবস্থিত, এবং আমাদের কারখানা শ্রমিকদেরকে অত্যন্ত কম বেতন দেওয়া হয় এবং তাদের যে মানে মজুরি কাঠামো, এটা এইসব তাদের শ্রমজীবীদের এই সব দিকের পরিবেশ উন্নয়ন, তাদের কাজের সময় কমিয়ে দেওয়া, এগুলো সব উন্নত করা উচিত। তা না হলে আস্তে আস্তে ভিয়েতনাম ও অন্যান্য দেশের দিকেও আমেরিকা নজর দিচ্ছে।
আর জিএসপি সুবিধার ব্যাপারে
সাথে বাংলাদেশ সরকারের সম্পর্কের কিছুটা অবনতি সাম্প্রতিককাল হয়েছে রাজনৈতিক কারণে, সেটা এত কড়া ভাষা ব্যবহার করার পরিণতি হিসাবে সেটা বাংলাদেশের গার্মেন্ট এক্সপোর্ট কিছুটা এফেক্ট করতে পারে বলে আমার আশঙ্কা।
ধন্যবাদ। প্রভাস আমিন, আপনি কিছু বলবেন?
না, জিএসপি সুবিধা ফিরে পাওয়ার জন্য বাংলাদেশ নানা উদ্যোগ নিয়েছে, কিন্তু এখন পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র সেই উদ্যোগে পুরোপুরি সন্তুষ্ট নয়। তবে আমি বাংলাদেশের পোশাক শিল্পের ভবিষ্যৎ নিয়ে খুব হতাশ হই। আমি মনে করি যে বাংলাদেশের পোশাক শিল্পটা আসলে মানে অল্প টাকার মজুরির উপর নির্ভর করে গড়ে উঠেছে, অল্প টাকার মজুরি বাংলাদেশে আরো অনেকদিন পাওয়া যাবে, এবং যতদিন পাওয়া যাবে এই পোশাক শিল্প টিকেই থাকবে। তারপর অবশ্যই পোশাক শিল্পের সাথে মানে নিরাপদ শ্রম পরিবেশ, শ্রমিকদের নিরাপত্তা, তাদের ভালো বেতন দেওয়া, সেই বিষয়গুলো মাথায় রাখতে হবে। জিএসপি ফিরে পাওয়ার জন্য সরকার চেষ্টা করছে, আমি আশা করি যে সরকার আরো চেষ্টা করবে যাতে সত্যি সত্যি ফিরে পাওয়া। পাওয়া যায়।
প্রভাস স্বামী, আমি একটি প্রশ্ন করতে চাই, ক্রীড়া ক্ষেত্রে 2014 সালে বাংলাদেশের অর্জন কতটুকু?
বাংলাদেশের অর্জন আমি যদি একদম শেষ থেকে যদি শুরু করি, কয়েকদিন আগে বাংলাদেশে জিম্বাবুয়ে বাংলাদেশ সফর করেছে এবং সেই সফরে বাংলাদেশ জিম্বাবুয়েকে টেস্ট এবং ওয়ানডে দুটোতেই হোয়াইট ওয়াশ করেছে। বাংলাদেশের বেশ কয়েকজনের পারফরমেন্স খুব ভালো ছিল, তো আমি আশা করি যে এর আগের বছরটি বাংলাদেশের খুব খারাপ কেটেছে। আমি আশা করব যে সামনে বাংলাদেশের ক্রিকেটাররা আরো ভালো খেলবে এবং আমাদেরকে আরো অনেক সাফল্য এনে দেবেন।
হিমাংশু হালদার, আমি আপনার কাছে ওই দুটো বিষয়ে আবার একটুখানি জানতে চাচ্ছি যে সুমি নিউ ইয়র্ক থেকে প্রশ্ন করেছেন গণহত্যা,
আপনি পরিবেশ প্রকৃতির কথা বলছিলেন বোধ হচ্ছে।
জি, ওটা ওই ব্যাপারে আপনার বিশ্লেষণ শোনা হয়নি।
একটু আমার বলার কথা কিছু না, আপনি যদি প্রকৃতির উপর নিষ্ঠুরতা করেন, লোভ যদি আপনি না সামলান, তাহলে প্রকৃতি তার প্রতিশোধ নেবে। এ ব্যাপারে গান্ধীজি একটা বড্ড ভালো কথা বলেছেন, যে তিনি বলছিলেন যে দি আর্থ হ্যাজ এনাফ টু স্যাটিসফাই এভরিবডিজ নিড, নট এভরিবডিজ গ্রিড। আমাদের লোভকে সামাল দেবার ক্ষমতা এই বিশ্বের নেই। আমরা প্রতিদিন প্রতিটা আচরণে আমরা প্রকৃতিকে অবহেলা করছি এবং প্রকৃতি আমাদের লোভের শিকার হচ্ছে, ফলে প্রকৃতি তার প্রতিশোধ নিচ্ছে।
জি, ধন্যবাদ। একজন শ্রোতা লাইনে আছেন, তার আগে আমি শ্রোতাদের উদ্দেশ্যে বলছি, হ্যালো ওয়াশিংটনের বিষয় কেমন ছিল 2014 সাল, আপনারা প্রশ্ন করুন 2026193062 এই নম্বরে। একজন শ্রোতার প্রশ্ন আমরা শুনে আসি।
আমার নাম মেহের চৌধুরী, আমি নিউ ইয়র্ক থেকে বলছি।
জি জি, বলুন।
2014 সালে যে মারাত্মক মহামারী আফ্রিকা থেকে শুরু হয়েছিল ইবোলা, সেই মহামারী বিতাড়িত করতে কি পদক্ষেপ নেওয়া হয়েছে এবং সে ব্যাপারে কি আপনি আপনার কি মতামত আমি জানতে চাচ্ছি।
ধন্যবাদ মেহের চৌধুরী। আসলে স্বাস্থ্যখাতে 2014 সালের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল ইবোলা মহামারী আফ্রিকা থেকে শুরু হওয়া এবং সেটা যুক্তরাষ্ট্রে সহ বিভিন্ন দেশে ছড়িয়েছে। সৈয়দ মাহমুদউল্লাহ, আপনার কাছেই আসছি, ইবোলা নিয়ন্ত্রণে কি করা উচিত বিশ্বের?
না, যত কিছু করা উচিত যথাসাধ্য সেই চেষ্টা হচ্ছে, গবেষণা হচ্ছে, আরো উন্নততর প্রতিষেধক বের করার জন্য। কিন্তু যে প্রতিষেধক আছে এগুলোর উৎপাদন বাড়িয়ে সেগুলো ওইসব দেশে বিতরণের চেষ্টা হচ্ছে। এখন ভয়ের ব্যাপার হচ্ছে যে ডাক্তাররা, স্বাস্থ্যসেবীরা, নার্সরা যারা কাজ করেন তাদের বেশ অনেকে মারা গেছেন। তো এখন এর ভিতর দিয়েও অনেক মানে বিপুল সাহসী ব্যক্তি নিজের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন। তো গবেষণা হচ্ছে, চেষ্টা হচ্ছে, জাতিসংঘের ব্যাপারে ইনভলভ, উন্নত দেশগুলো ইনভলভ। আমার ধারণা তারা এই বছরের ভিতরে এটা পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবেন এবং ভবিষ্যতে এই ধরনের মহামারী হলে সেটা আগেভাগে মোকাবেলার জন্য তাদের হাতে যথেষ্ট স্টক থাকবে এবং সম্ভবত আরো উন্নততর ব্যবস্থা থাকবে। কিন্তু আমি একটি সেন্টেন্সে একটা ব্যাপারে একটা দুঃখ এবং বেদনার কথা প্রকাশ করতে চাই আজকের এই আলোচনা, সেটা হচ্ছে ভারত গান্ধীজির দেশ, সেখানে সম্প্রতি একটা অত্যন্ত ভয়ঙ্কর কাণ্ড ঘটে গেছে। সেটা হচ্ছে সেখানে কিছু মুসলমানকে জোর করে হিন্দু ধর্মে দীক্ষিত করা হয়েছে। ভারতের পথ এই পথ নয়, এই পথে নরেন্দ্র মোদী গেলে সেটা ভারতের জন্য দীর্ঘমেয়াদী ক্ষতির কারণ হবে, উপমহাদেশে অশান্তির কারণ হবে এবং সেটা সারা মানবতার জন্য একটা দুঃখের ব্যাপার হবে। আইএসআইএল এর যেরকম উত্থান ভয়ঙ্কর একটি বর্বরতা, এটাও আরেক ধরনের বর্বরতা।
আমরা হিমাংশু সাহেবের কাছে একটু এর বিশ্লেষণ শুনবো, কারণ কিছুদিন আগে ভারতের ওই ধর্মান্তরণ বিষয়ে কিছু আইন নিয়েও কথাবার্তা হয়েছে, আপনি কিছু বলবেন হিমাংশু হালদার?
হ্যাঁ, এটা তো দেখুন আমাদের দেশে এটা তো কথাই আছে, সখুন দল পাঠানো মোগল এক দেহ হলো নিন। এখানে আমাদের এই সব জোর করে ধর্ম একটা ব্যক্তিগত বিষয়, যারা এই কাজ করছেন তারা বুঝতেই পারছেন না যে এতে ধর্মকে একটু মাত্র সম্মান করা হচ্ছে না। ধর্মের মূল কথা তো সহিষ্ণুতা, এই সহিষ্ণুতা আমি আমার ধর্ম পালন করে আমি অন্য ধর্মের প্রতি সহিষ্ণুতা দেখাতে পারি। দুর্ভাগ্যক্রমে আমাদের আমাদের সব দেশেই যা হয়, আমাদের দেশও তাই আছে, তারা জবরদস্তি করে জোর করে একটা ধর্মকে চাপান, ধর্মকে চাপিয়ে দেবার ব্যাপার না, এটি নিজে থেকে যারা গ্রহণ করবেন তো সেটা আমাদের দুর্ভাগ্য এবং তার সংখ্যা বেশি না, এর প্রতিবাদ হচ্ছে এবং এটা
এটা কোন সমস্যার সমাধানও না। এটা বলতে হবে যে সেই এতকাল ধরে যা হয়েছে,
যারা মানে বিচ্ছিন্ন ঘটনাগুলো,
আমি 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 একটা কথা বলতে পারি, ওই আপনার মিরাট থেকে 50 কিলোমিটার দূরে একটা গ্রাম আছে, সেই গ্রামে আমি খুব সংক্ষেপে আমি জানি
যে আমাদের সময় শেষ, হ্যাঁ,
সেই গ্রামটায় একটা পরিবারের মধ্যে বাবা ছেলে মুসলমান, সে বিয়ে করছেন আরেকজন হিন্দুকে, এবং এইভাবে তারা যখন বলা হয়েছিল যখন দেশ আবার স্বাধীন হলো যে বাবরের আমলে তোমরা সব মুসলমান হয়েছিলে, এবার সব হিন্দু হব, ওরা তখন বললেন যে আমাদের আর কিছু করতে হবে না, আমাদের এই পরিবেশটা তৈরি হয়েছে। এটা একটা আদর্শ এই গ্রামটা আছে, এবং উত্তরপ্রদেশে যেখানে এইসব ঘটনা ঘটছে সেখানেই আবার এরকম একটা গ্রাম আছে। সুতরাং অতটা হতাশ হবার কিছু নেই, যারা জোর করে করছেন জবরদস্তি করে কিছু করা যায় না, তাতে কোনো স্থায়ী শান্তি আসে না, স্থায়ী সমাধান নেই, এবং কিছু করা যায় না।
জি ধন্যবাদ সুধাংশু, হিমাংশু হালদার, প্রভাস আমিন এবং সৈয়দ মাহমুদুল্লাহ, তিনজনকে। আজ আমাদের সময় শেষ, আমরা আশা করব 2015 আমাদের জন্য আরো ভালো এবং উজ্জ্বল হবে।
কলিন শো হ্যালো ওয়াশিংটনে প্রচারিত অতিথি বক্তাদের বক্তব্য মন্তব্য বা প্রশ্নকর্তাদের জিজ্ঞাসা মন্তব্যে প্রতিফলিত অভিমত সম্পূর্ণই তাঁদের নিজস্ব দৃষ্টিভঙ্গি, এর কোন দায় দায়িত্ব ভয়েস অফ আমেরিকা কর্তৃপক্ষের ওপর বর্তাবে না।
এখন শুনুন সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন শেগুফতা নাসরিন খুইন।
জর্ডান বলেছে ইসলামিক স্টেটের চরমপন্থীরা তাদের এক বৈমানিককে আটক করেছে। সিরিয়ার উত্তরাঞ্চলে ইসলামিক স্টেটের বিদ্রোহীদের বিরুদ্ধে এক মিশনের সময় বিমানটি ভূপাতিত হয়। জর্ডানের সেনাবাহিনী বুধবার এক বিবৃতিতে বলেছে যে তারা তাদের বৈমানিকের জীবন ও নিরাপত্তার জন্য চরমপন্থীদের দায়বদ্ধ রাখছে। ব্রিটেন ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এর আগে বলেছে ইসলামিক স্টেটের জঙ্গিরা রাকার কাছে বিমানটিকে গুলি করে ভূপাতিত করে। ইউক্রেনের সংকটীয় সম্ভাব্য সমাধানের বিষয় নতুন করে আলোচনার জন্য বেলারুসে ইউক্রেন রাশিয়া রুশপন্থী বিদ্রোহী এবং ইউরোপীয় নিরাপত্তা সহযোগিতা সংস্থার প্রতিনিধিরা বৈঠক করছেন। আলোচনায় মনোযোগ দেওয়া হবে যেসব বিষয় তার মধ্যে রয়েছে কিভাবে সেপ্টেম্বরের অস্ত্রবিরতি আরও শক্তিশালী করা যায়, সেনা ও ভারী অস্ত্র প্রত্যাহার, বন্দী বিনিময় এবং ইউক্রেনের পূর্বাঞ্চলে মানবিক সাহায্য সরবরাহ করা। বাংলাদেশে গত দুদিনে কয়েকটি সড়ক দুর্ঘটনায় প্রায় 30 জন প্রাণ হারায়, অর্ধ শতাধিক মানুষ আহত হয়। এ সম্পর্কে বিস্তারিত রিপোর্ট শুনুন জহুরুল আলমের কাছে।
বিভিন্ন সংস্থার দেওয়া তথ্য মোতাবেক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশে প্রতি বছর প্রায় 10,000-এর উপর মানুষ প্রাণ হারান এবং এর দ্বিগুণেরও বেশি মানুষ আহত হন, যাদের অনেকেই চিরপঙ্গুত্ব বরণ করেন। সড়ক দুর্ঘটনা এবং এর সাথে যানমালের ক্ষয়ক্ষতি বৃদ্ধির কারণ সম্পর্কে জানতে চাইলে নিরাপদ সড়ক চাইয়ের সভাপতি বিশিষ্ট অভিনেতা ইলিয়াস কাঞ্চন ভয়েস অফ আমেরিকাকে বলেন,
আমাদের দেশে যারা লাইসেন্স দিচ্ছেন তারা জড়িত, আমাদের দেশের মালিক যারা আছেন তারা জড়িত, চালক জড়িত, তো কাজে এই সমস্ত জড়িত ব্যক্তিদেরকে যদি আইনের মধ্যে না আনা যায় শুধু এককভাবে ড্রাইভারের শাস্তি মানে দাবি করাটা আমি মনে করি না যে যুক্তি।
ইলিয়াস কাঞ্চন অভিযোগ করেন সড়ক দুর্ঘটনা রোধে সরকারকে যে সকল প্রস্তাব দেওয়া হয়েছিল এ পর্যন্ত তার কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না। জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ভারতের উত্তর পূর্বাঞ্চলে পুলিশ বলেছে সন্দেহভাজন উপজাতীয় বিচ্ছিন্নতাবাদীদের সমন্বিত আক্রমণে অন্তত 52 জন নিহত হয়। মঙ্গলবার রাতে সহিংসতার পর অসম রাজ্যের কিছু অংশে বুধবার কারফিউ জারি ছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওই হামলাকে কাপুরুষোচিত কর্ম বলে আখ্যায়িত করেন। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ এইচডব্লিউ বুশ টেক্সাস রাজ্যের হিউস্টনে একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। 90 বছর বয়স্ক বুশের এক মুখপাত্র বলেন সাবেক প্রেসিডেন্টের শ্বাস প্রশ্বাসের সমস্যা দেখা দেওয়ার পর তাকে হিউস্টন মেথডিস্ট হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
আর এই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আমাদের আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ডেলোরেস ডেভিস, প্রকৌশলী ছিলেন ক্যালভিন ফেলো। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আরেকবার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় চাইছি। শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.